ধন্যবাদ ইজাজবিন হোসেন। সুপ্রিয় শ্রোতা এবং ফেসবুকে আমাদের দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আলাপনের বিষয় শুনলেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন জি টোয়েন্টি সম্মেলন জাপানের ওসাকায় অনুষ্ঠিত হচ্ছে এবং তার বাইরে বিভিন্ন সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এবং সবচেয়ে বড় খবর যেটি গোটা বিশ্বের কাছে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার সীমান্তের ভেতরে গিয়ে। এটি বিশ্বের সবচেয়ে আলোচিত এবং আকর্ষণীয় খবর, মানুষের মুখে মুখে, পত্রিকার এবং গণমাধ্যমের হেডলাইন সর্বত্রই। তো এই বিষয়টিকে থিম ধরেই আমরা আলোচনা আজ করব, ট্রাম্প কিম বৈঠক এবং জি টোয়েন্টি সম্মেলনের আউটকাম বা সফলতা বা ফলাফল কি হতে পারে এটি, এবং এর সঙ্গে সঙ্গে হয়তো আনুষঙ্গিক নানা বিষয়, যেরকম যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি প্রভাব, এশিয়া, ইউরোপ বা অন্যান্য দেশে এসবের কি প্রভাব, এগুলো আসতে পারে। আমাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনার জন্য আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন, দুজনই সিনিয়র সাংবাদিক, নিউ ইয়র্কে বসবাস করেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ সিনিয়র সাংবাদিক, যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আজকে। ফজলু ভাই, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। আচ্ছা, যে আমি সূচনা বক্তব্যে বলছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছরের ব্যবধানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠক করলেন এবং সবশেষে রোববারের বৈঠকটি হয়েছে সবচেয়ে আকর্ষণীয়, দৃষ্টি আকর্ষণ করেছে গোটা বিশ্বের মানুষের। দুই কোরিয়ার সীমান্তে পানমুনজম নামক একটি স্থানে, সামরিক প্রভাবমুক্ত একটি অঞ্চলে তিনি কিম জং উনের সঙ্গে করমর্দন করেছেন, ছোট্ট করে কয়েকটি কথা বলে দুজন 50 মিনিটের একটি বৈঠকে বসেছেন দক্ষিণ কোরিয়ার সীমান্তের ভেতরে। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে এই দুই নেতার যে করমর্দন এবং 50 মিনিটের বৈঠক হলো, যদিও বিস্তারিত এখনও গোটা বিশ্বের মানুষের কাছে আসেনি, এটার আউটকাম কি হবে, উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কি অবদান রাখবে, অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি কি মনে করেন? এই প্রসঙ্গ আগে আলোচনা করি, এরপরে অন্যান্য প্রসঙ্গে আসব।
হ্যাঁ, এটা একটা পজিটিভ গঠনমূলক ডেভেলপমেন্ট বলে আমি মনে করছি। আউটকাম একবারে যে আমরা জানিনি তা না, সংবাদপত্র এবং প্রেস মিডিয়া অনলাইনে অনেক তথ্যই পাওয়া গেছে। তার ভিতরে একটা হচ্ছে উত্তর কোরিয়া রাজি হয়েছে তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা স্থগিত রাখতে, সাসপেন্ড করতে, একদম বন্ধ করে দেবে তারা চিরস্তরে এইভাবে না, আপাতত এটা সাসপেন্ড রাখবে, এবং তার বিনিময়ে যুক্তরাষ্ট্র কিসে রাজি হয়েছে সেটা যদি উল্লেখ করা হয়নি। উত্তর কোরিয়ার দাবি ছিল তাদের উপরে যে আন্তর্জাতিক স্যাংশন জাতিসংঘ আরোপিত একেবারে ভয়ঙ্কর, শ্বাসরোধকর, কণ্ঠ নালী বন্ধ করার মতো যে অবরোধ, অর্থনৈতিক অবরোধ, যে পৃথিবীর কোন দেশ তার সাথে কেবল ঔষধপত্র এই ধরনের জিনিসপত্র ছাড়া অন্য কিছু নিয়ে মানে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন করতে পারবো না, এই ধরনের যে অবরোধ ছিল সেটা শিথিল করার জন্য তারা দাবি করেছিল। এবং এর আগের বারে যখন বৈঠক বার্তা হয় তখন ট্রাম্প বলেছিলেন, আকস্মিকভাবে তিনি সেটা থেকে উইথড্র করে নিয়ে বলেছিলেন যে তারা নিরস্ত্রীকরণের ব্যাপারে রাজি হয়নি। কিন্তু উত্তর কোরিয়া কিম সবসময় বলে এসছেন যে এটা একটা পর্যায়ক্রমিক ব্যবস্থা হতে হবে, তারা কিছু কিছু অগ্রগতি পর নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এগোবেন, এবং তারা দাবি করেছিলেন মানে ক্রমাগত একেবারে একসঙ্গে সমস্ত অর্থনৈতিক অবরোধ তুলে দেওয়া না, শিথিল করার জন্য তারা দাবি করেছিলেন। যুক্তরাষ্ট্র সেটাকে নাকচ করেছিল, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট পম্পেইকে সেজন্য তা একটু কঠোর বক্তব্য দিয়েছিলেন এবং প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন বোল্টন তিনিও কঠোর কথা বলেছিলেন, তাদেরকে ভয়ঙ্কর ভাষায় আক্রমণ করেছিল উত্তর কোরিয়া। ফলে এখন যুক্তরাষ্ট্রের এই ধারণা সম্ভবত হয়েছে যে যত চাপই দেওয়া হোক উত্তর কোরিয়া একেবারে একসঙ্গে তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি হয়ে যাবে, এটা বাস্তবসম্মত প্রস্তাব না। সেজন্য তারা মোটামুটি উত্তর কোরিয়ার যে দাবি, মূল দাবি, সেটাতেই রাজি হয়ে গেছে এবং আপাতত তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করে রাখবে। সেটা আসলে গত এক বছর থেকেই তারা বন্ধ করে রেখেছে, এই একটা। এবং আমি নিশ্চিত যে এটা যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, তারা আস্তে আস্তে অর্থনৈতিক অবরোধ শিথিল করার উদ্যোগ নেবে। তো আমরা এই নিয়ে আরো কথা বলবো, তখন আরো বিস্তারিত আলোচনা।
আচ্ছা, ফজলুর রহমানের একটু সূচনা বক্তব্য শুনে আসি একই প্রসঙ্গে, একই প্রশ্নে। আপনি কি মনে করেন এই বৈঠককে অনেকে বলছেন লোক দেখানো কিংবা নাটক, ফজলুর রহমানের বক্তব্য কি, আপনি কি মনে করছেন?
হ্যাঁ, লোক দেখানো এবং নাটক হতে পারে, তার মধ্য দিয়েও কিন্তু এই যারা শান্তির সপক্ষে বিশ্বের যারা মানুষ তারা একটা আশা করছে যে একটা উত্তর কোরিয়ার সঙ্গে যদি আমেরিকার একটা সমঝোতা হয়, যদি সত্যি সত্যি প্রকৃত অর্থে আন্তরিক অর্থে যদি এই অস্ত্র সীমিতকরণের যে ইয়েটা পদক্ষেপটা যদি কার্যকর হয় তাহলে মানুষ একটু স্বস্তি পাবে। কারণ এখন পৃথিবী যেমন এগোচ্ছে তেমনি মানুষও যে একদিকে বিপ্লবের পথ থেকে সরে আসছে, অন্যদিকে তারা শান্তির অন্বেষণ করছে, তারা চায় পৃথিবীতে শান্তি হোক, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা মুক্ত হোক বিশ্ব। সেই দিক থেকে এই উদ্যোগ ভালো, কিন্তু আবার এটা একটা রশি টানাটানির ক্ষেত্রও হতে পারে। কারণ আমেরিকা চাচ্ছে যে পৃথিবীতে তার অস্ত্র ভান্ডারের বাইরে আর যেন কোনো বিপদের আশঙ্কা কোনো দেশের থেকে না থাকে। সেই জন্য তা ইরাকের আমরা পরিণতি জানি, ইরানও সেই পরিণতির মানে ওই পরিণতি ভোগ না করলেও কঠোর নিষেধাজ্ঞার পরিণতি ভোগ করছে। এখন উত্তর কোরিয়ার একটা যে আমরা অনেকেই বলে থাকি যেটা কিমের খাম খেয়ালিপনা, সে কখন কি করে বসে ঠিক নেই, সেই দিক থেকে হয়তো ট্রাম্পের এই উদ্যোগ অবশ্যই বিশ্ববাসী একটু ইতিবাচক ভাবেই দেখতে চায়, কিন্তু কতটা ইতিবাচক ফল বয়ে আনবে
যশোর থেকে, তার বক্তব্য আগে শুনে নেই, তারপরে আমি কয়েকটা প্রশ্ন করব। চুয়াডাঙ্গা থেকে আব্দুল্লাহ জি, হ্যালো। জি, ওয়ালাইকুম
আসসালাম। সেলিম ভাই,
হ্যাঁ জি, আব্দুল্লাহ বলুন, আমি শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনতে পাচ্ছি
আপনাদের। প্যানেলের আলোচকের মানে প্রথমে ছাড়া হচ্ছে আর কি, ওনারা দুজন আমার খুব প্রিয় আর কি।
জি বলুন, এবার আপনি কি কোনো প্রশ্ন করবেন বা
না? আমি বলতে চাচ্ছি যে G20 সম্মেলনকে উপলক্ষ করে প্রেসিডেন্ট ট্রাম্প অনেকে উত্তর কোরিয়ার সীমান্তে ঢুকে কিম জং উনের সাথে করমর্দন করছেন, সারা বিশ্ব হয়তো তার দিকে তাকিয়ে আছে, কিন্তু বিশ্বের পারমাণবিক শক্তির প্রথম ব্যবহারটা কিন্তু যুক্তরাষ্ট্রই করেছিল। এর পরে বা এরপরে এরকম কোন ব্যবহার এখনো পর্যন্ত হয়নি আর কি। বিশেষ করে ইরান এবং কোরিয়ার যে পারমাণবিক শক্তি অর্জনের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বিরোধিতা, এই বিরোধিতা কেন আর কি? এই মানে এদেরকে এত ভয় পায় যে মানে যুক্তরাষ্ট্র এবং হলো তার মিত্ররা? কারণ হলো অস্তিত্বের প্রশ্ন তো যখন ভারত এবং পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করেছিল তখন তো যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের এতটা আগ্রহ নিয়ে ভূমিকা দেখা যায়নি।
বুঝতে পেরেছি, সৈয়দ মাহমুদুল্লাহর কাছে আসছি। মোহাম্মদ আব্দুল্লাহর প্রশ্নর সঙ্গে আমি একটু যোগ করি, সেটি হলো যে প্রথম বৈঠক সিঙ্গাপুরে হয়েছিল, দ্বিতীয় বৈঠক ভিয়েতনামে হয়েছিল, তৃতীয় বৈঠক হলো দুই কোরিয়ার মাঝখানে। তো এই বৈঠকগুলো একটার পর একটা, বিশেষ করে ওই যে আপনি উল্লেখ করলেন যে ইয়াং বিয়ন নামের একটি পারমাণবিক কেন্দ্র বন্ধের প্রস্তাব তারা একেবারে ফেলে দেয়নি, কিছুটা নিয়েছে, তো এই তৃতীয় বৈঠক মোহাম্মদ আবদুল্লাহ যে প্রশ্ন করলেন যে ভারত পাকিস্তান বা অন্যান্য যারা পরমাণু সমৃদ্ধকরণের কাজ করছে তাদের দিকে অতটা লক্ষ্য না দিয়ে উত্তর কোরিয়ার দিকে কেন গেল, এবং এর সত্যিকারের ফলাফল জানতে হলে মানুষ কতদিন অপেক্ষা করতে পারে?
না, ভারত এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ব্যাপারেও তারা তাদের
উদ্বেগের কথা জানিয়েছে,
চাপ দিয়েছিল, কিন্তু পারেনি, তার কারণ তারা কিছু করার আগেই ওরা সমৃদ্ধকরণ করে ফেলেছিল এবং বোমা বানিয়ে ফেলেছিল, সেটা একটা। কিন্তু বেশ কিছুদিন তাদের উপরও অস্ত্র সরবরাহ এবং কিছুটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু স্ট্র্যাটেজিক কারণে এর বাইরে তারা যেতে পারেনি। ভারত একটা বিশাল বাজার পশ্চিমা বিশ্বের জন্য, ফলে সেই বাজার থেকে তারা বিচ্যুত হয়ে যাবে, তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এই একটা কারণ। এবং পাকিস্তান তাদের দীর্ঘদিনের সেই সেন্টো এবং সিয়াটো সামরিক চুক্তি যখন করেছিলেন, জন ফস্টার ডালাস যখন সেক্রেটারি অফ স্টেট ছিলেন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের টাইমে, সেই থেকে তাদের যে সামরিক মৈত্রী এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, একদিকে তখন ভারতকে কন্টেইন করা, এখনো পর্যন্ত যদিও চীনের বিরুদ্ধে ভারতকে শক্তিশালী করার নীতি যুক্তরাষ্ট্র আছে, কিন্তু একই সঙ্গে ভারতকে কন্টেইন করাও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা লক্ষ্য, এবং সেই জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক তারা এখনো মোটামুটি ঠিক রাখার চেষ্টা করে, সেটা অনেক ভেতরের কারণ আছে এই একটা। আমি আর একটা কথা বলবো, এই কিমের সাথে বৈঠকের কিছুদিন আগে মাত্র চীনের নেতা সেই দেশ সফর করে এসেছেন, এবং এই নেতা দীর্ঘদিন পরে, সম্ভবত গত 17 বছর মধ্যে চীনের কোনো প্রধান নেতা সেই দেশ সফরে যাননি, এবং সেটার একটা উল্লেখযোগ্য কারণ এই পারমাণবিক ব্যাপারটা। আমার ধারণা সেখানে চেয়ারম্যান কিংকে তিনি বোঝাতে চেয়েছেন যে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে এদেরকে মানে কঠোর গ্যারান্টি দেবার জন্য যে অস্ত্র পরীক্ষা একেবারে সম্পূর্ণভাবে তিনি বন্ধ করে রাখবেন। কিছুদিন আগে কিছু ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিম্ন ক্ষমতার তারা টেস্ট করেছিল, ফলে একটু মানে পশ্চিমকে যুক্তরাষ্ট্রকে উচ্চকিত করার জন্য। কিন্তু এই সফরের পরে চীনের নেতার এখন এটা সম্ভবত তিনি আবার প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা পাঠিয়েছেন, এখন যাই হোক একটা সম্ভবত এগুবে, তবে একেবারে এটা কোনোরকম মানে জ্যোতিষী না হয়েও নির্ঘাত বলে দেওয়া যায় যে উত্তর কোরিয়া আগামী 1 দশকের ভিতরেও তাদের পারমাণবিক অস্ত্র এদের কাছে হস্তান্তর করবে না। যেটা তারা করতে পারে, এনরিচমেন্ট বন্ধ করে দিতে পারে অস্ত্রের পরীক্ষা ছাড়াও, মানে ইউরেনিয়াম প্লুটোনিয়াম এই সমস্তগুলোকে সমৃদ্ধকরণ অস্ত্র বানানোর জন্য এসে যে প্রক্রিয়া সেটা বন্ধ করতে রাজি হতে পারে, কিন্তু ক্রমাগত তাদের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। আরেকটা সম্ভবত এই স্ট্র্যাটেজিক কনসিডারেশন গুলার বাইরেও আর একটা সম্ভবত কারণ থাকতে পারে, যে জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কিমের সাথে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছেন, স্বাভাবিক করার, এবং বারবার তাছেন, সেটা তাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য একটা প্রস্তাব হয়েছে বছর খানিক থেকে, এই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের ব্যাপারে তার উদ্যোগের জন্য। তো সেটা তো যদি একটু অগ্রগতি হয়, সম্ভবত নোবেল প্রাইজ তিনি পেয়েও যেতে পারেন। তো আমার প্রেসিডেন্ট ট্রাম্প তার এই সমস্ত ব্যাপারে তার অহং আছে, এবং নিজের ব্যাপারকে বিশ্বে তুলে ধরার জন্য তাকে সবাই বাহবার দিক, এই একটা মনোভাব তার ভিতরে তীব্র, ফলে সেটা একটা কারণ হতে পারে। কিন্তু অন্য কারণগুলো যেটা আমি বললাম, ওই অঞ্চলে স্বাভাবিক হওয়া অত্যন্ত জরুরি, এবং তা না হলে উত্তর কোরিয়া যদি অব্যাহতভাবে তার অস্ত্র ভাণ্ডার উন্নত করে চলে তাহলে সেটা দক্ষিণ কোরিয়ার জন্য, জাপানের জন্য,
পুরো অঞ্চলের জন্য,
যুক্তরাষ্ট্রের দুই প্রধান মিত্র তাদের জন্য অত্যন্ত মানে বিপজ্জনক হতে পারে, সেটা একটা কারণ, এবং সেই কারণে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
আচ্ছা, আমি আর একটি প্রশ্ন যোগ করি, ফজলুর রহমান সাহেবের কাছে আসছি, সেটি হলো যে আমাদের এক শ্রোতা বন্ধু ইতিমধ্যে এই প্রশ্নটি করেছেন, যুবরাজ চৌধুরী নামে একজন লিখেছেন যে এক বছরের মধ্যে 3 বার উত্তর কোরিয়ার সাথে বৈঠক আইওয়াস হতে পারে, যা আগামী নির্বাচনে কোনো সুফল ট্রাম্প নিতে পারেন কিনা ওই চেষ্টা করছেন কিনা। এই প্রশ্নটি আসলে আমি করতে চেয়েছিলাম সৈয়দ মাহমুদউল্লাহ যেটি বললেন নোবেল প্রাইজ পাওয়ার ইচ্ছার কারণে হয়তো বা আসার কারণে তিনি এই বৈঠক এবং সফলতা কামনা করছেন, আপনি কি মনে করেন এর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতির কোনো সম্পর্ক বা?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাজনীতির তো আসল সম্পর্কই তো রাজনীতির, এবং আমি এই কথা
রাজনীতি বলতে 2020 সালের নির্বাচন আর কি
যুবরাজ প্রশ্ন করেছেন সেটি আমি এমনি আমি তুলতে চাচ্ছিলাম যে 2020 এর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এবং অনেক ইস্যু নিয়ে যে প্রথমবার উনি নির্বাচিত হয়েছিলেন, এবার কিন্তু সামনে অনেক ইস্যুই আর কার্যকর থাকবে না, থাকবে না মানে বিশেষ করে ট্রাম্পের অনেক কার্যকলাপে মানুষ খুবই ক্ষুব্ধ অসন্তুষ্ট, সেই দিক থেকে যদি তিনি এই ইস্যুটাকে এই যে নর্থ কোরিয়ার সঙ্গে তার যে যে উত্তেজনা প্রশমনের যে প্রচেষ্টা, হয়তো তার ভেতরে একটা নোবেল প্রাইজের একটা আকাঙ্ক্ষা থাকতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না, নোবেল প্রাইজ তো একটা লোভনীয় জিনিস, সব মানুষের একটা প্রত্যাশা থাকে, সেটা থাকতে পারে, কিন্তু তার শিরে সংক্রান্তি এখন হচ্ছে এই বিশের নির্বাচন, 2020 নির্বাচন, সেই নির্বাচনকে অবশ্যই তিনি এই ইস্যুটা কাজে লাগাতে চান, এই বিষয়টাই এই নিরস্ত্রীকরণের বিষয়। এবং ওই যে আমরা জানি যে চীনে এক সময় পিং পং রাজনীতি দিয়ে চেষ্টা করা হয়েছিল, যদিও তার ফল একদিকে ভালো হয়েছে, আবার খুব উদ্দেশ্য যে আমেরিকার সফল হয়েছে তাও না, এটাও ওই রকম হ্যান্ডশেক কূটনীতি বলা যায়, তো এই হ্যান্ডশেক কূটনীতি দিয়ে উনি 20 নির্বাচনী বৈঠকে পার হতে চান, এখন কতটা সফল হবেন জানি না। আর যেটা ভারতের প্রশ্ন আসছে, পাকিস্তানের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে ভারতকে তো না দিয়ে উপায় নেই, কারণ আমরা বিশ্ব যদি মনে করে যে ভারত তৃতীয় অথবা চতুর্থ বৃহৎ শক্তি, তাহলে সেই বৃহৎ শক্তি আণবিক বোমা থাকবে না, এটা তো হয় না।
আচ্ছা, আমাদের একজন শ্রোতা ইতিমধ্যে যোগ দিয়েছেন, আমি একটু প্রশ্ন নিয়ে আসি। হ্যালো,
নমস্কার।
জি নমস্কার, দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে বলছেন তো? বলুন।
ভালো আছেন?
আমরা ভালো আছি, আপনি কেমন আছেন এবং আপনি কি জানতে চান আজকে?
আমি আজকে যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে আমাদের প্যানেল অতিথি স্যার মহোদয় যারা আছেন তাদেরকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় নিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি আর কি এই বিষয়গুলো নিয়ে। আমার প্যানেল অতিথি কাছে প্রশ্ন থাকবে, সাধারণ মানুষের কেমন চিন্তা হবে না, এবং কি এটা যে আমাদের যে প্যানেল অতিথি স্যার মহোদয় যারা বললো জওয়ান ছাড়া আমি এইগুলা অস্ত্র বিষয় নিয়ে যে আলোচনা হচ্ছে, এবং এখন সাধারণ মানুষের চিন্তা ভাবনা কোথায়, এবং চিন্তা কোথায় আরো
জি ধন্যবাদ। সাধারণ মানুষ তো উদ্বিগ্ন পারমাণবিক অস্ত্র বা যে কোনো অস্ত্র বিষয়ে, এখন এই অস্ত্রমুক্ত বিশ্ব করার প্রয়াস দুই নেতা চালাচ্ছেন, এই জন্য আমরা সবাই খুশি সাধারণ মানুষ। আমি আপনার প্রশ্নের সংক্ষেপে উত্তর দিয়ে দিলাম। এবার এই রাজনীতি নিয়ে যেহেতু প্রসঙ্গ উঠেছিল, সৈয়দ মাহমুদউল্লাহর কাছে আরেকটু এই বিষয়টি আরেকটু গভীরে যেতে চাচ্ছি, যেটি সেটি হলো 2020 সালের নির্বাচনে অনেকে বলছেন যে রিপাবলিকান দল থেকে যেহেতু অন্য কোনো প্রার্থী এখনো পর্যন্ত ওইভাবে উঠে আসেনি, ডোনাল্ড ট্রাম্পই হয়তো দ্বিতীয়বার নির্বাচিত হবেন, তার আগের যে 2016 সালের ইস্যুগুলো ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সেটিকে আরও শক্তিশালী করা, এবং যেসব ইস্যু তিনি তুলে ধরেছিলেন অভিবাসন, তারপরে দেয়াল নির্মাণ, বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলো সংস্কার করা, এইসব ইস্যুগুলো ধরে আপনি যদি আরেকটু বলেন যে এর সঙ্গে যদি এই উত্তর কোরিয়া এবং ইরানের যে পারমাণু নিরস্তিকরণ বিষয়গুলো রয়েছে সেগুলো যুক্ত হয়তো ডোনাল্ড ট্রাম্পের 2020 সালের নির্বাচন কতটা শক্তিশালী প্রার্থী তিনি হবেন ডেমোক্রেটদের বিরুদ্ধে?
উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন হলে, এখানে একটা স্থিতিশীলতা সৃষ্টি হলে সেটা কিছুটা প্রভাব ফেলবে। উত্তর কোরিয়াকে যতই উত্তর কোরিয়া হুমকি দিক না কেন, যুক্তরাষ্ট্রের মানুষ উত্তর কোরিয়াকে মানে হুমকি মনে করার মতো সিচুয়েশন নেই, কারণ উত্তর কোরিয়া এইরকম আহাম্মক নয় যে যুক্তরাষ্ট্রের মূলভূমি অথবা তাদের গুয়াম বেইসে আক্রমণ করবে, কারণ তারপরে যুক্তরাষ্ট্র এই পরিমাণ তার উপরে ওটা আক্রমণ করতে পারে যাকে এনিহিলেট করে দেবার ক্ষমতা আছে। যদিও উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং জাপানকেও ক্ষতিগ্রস্ত করতে পারে, যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা তার নেই, এখনো নেই, আপাতত অদূর ভবিষ্যতে হবে বলে মনে হয় না যত হুমকি দিক, ফলে কিছুটা প্রভাব পড়তে পারে এক। আরেকটা হচ্ছে ওনার যে মূল বক্তব্যগুলো ওয়াল নির্মাণ, সেক্ষেত্রে উনি তার ওয়াদা রেখেছেন, শেষ পর্যন্ত কংগ্রেস যদিও তাকে টাকা দেয়নি কিন্তু তিনি অন্যভাবে সামরিক খাত থেকে টাকা সেখানে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, ফলে ওয়াল নির্মাণের কাজ চলছে, সম্পূর্ণ সীমান্তে হবে না, স্ট্র্যাটেজিক কিছু এলাকায় কয়েকশো মাইল হবে, কিন্তু তাতে করে তো তার বেইস যে সমর্থকরা তারা অত্যন্ত খুশি যে এত বাধা বিপত্তি ডেমোক্রেটদের পক্ষে সত্ত্বেও, তাদের দৃষ্টিভঙ্গি থেকে ডেমোক্রেটদের এই বাধা বিপত্তি সত্ত্বেও তিনি তার অঙ্গীকার অক্ষুণ্ণ রেখেছেন, এবং অশ্বেতাঙ্গ বিশেষ করে দক্ষিণ আমেরিকা এবং সেন্ট্রাল আমেরিকার অন্যান্য মেক্সিকো অন্যান্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে হিসপানিক এবং অন্যান্য দেশীয় লোকজন অনুপ্রবেশ করা, এইটার ব্যাপারে তার বেশ যে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করে যারা তারা চায় না, তাদের সেই মনোভাব তিনি তিনি রক্ষা করতে পেরেছেন তার ওয়াদা তাদের প্রতি, এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য ব্যাপার তাদের জন্য, ফলে তার। আরেকটা হচ্ছে তিনি চীনের সাথে ট্রেড ওয়ার করে কিছুটা যুক্তরাষ্ট্রের অর্থনীতি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা দীর্ঘমেয়াদী এই ওয়ার চলতে থাকলে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন সত্য, তেমনিভাবে যুক্তরাষ্ট্র ওই ট্যারিফ এডিশনাল ট্যারিফ আরোপ করার কারণে যুক্তরাষ্ট্রের আপনার ভান্ডারে বেশ বিলিয়ন বিলিয়ন ডলার, বহু বিলিয়ন ডলার জমা হচ্ছে, সেটাও একটা সত্য কথা, এবং সেই টাকা থেকে তিনি তার বেইসের এলাকায় অতিরিক্ত অর্থ ইতিমধ্যেই বরাদ্দ করেছেন, সম্ভবত আরো বেশি বরাদ্দ করার চেষ্টা করতে পারেন একটা। আবার তার যে কট্টর পন্থী সমর্থকরা ইরানকে কাবু করতে পারলে, ইরানকে হামলা করলে বা ইরানকে একেবারে কণ্ঠরোধ করলে তারা সেদিক থেকেও খুশি, ফলে এই মুসলিম দেশগুলো থেকে কতগুলো থেকে তিনি যে ভ্রমণকারীদের এদেশে আগমন নিষেধ করেছিলেন যেটা কোর্টের নিষেধাজ্ঞার কারণে তিনি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি, সেটা সেটাতেও তারা খুশি, এবং মুসলিম বিরোধী একটা মনোভাব তার বেইসের ভিতরে প্রচণ্ড তার মতেই। সো আমার ধারণা তিনি যে সমস্ত অঙ্গীকার করেছিলেন এবং অঙ্গীকার করে তার যে বেইস যারা উৎসাহিত অনুপ্রাণিত বোধ করেছিল সেগুলো তিনি প্রায় সর্বাংশে রক্ষা করতে পেরেছেন, তার মূল বেইস ক্ষুণ্ণ হওয়ার মতো কিছু হয়নি, আর অর্থনীতি এ পর্যন্ত আগের সরকারের নীতির কারণে হোক যে কারণে হোক এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি মোটামুটি ভালোই আছে, জব সিচুয়েশন খুব ভালো, এখন একটু একটু আস্তে আস্তে
অ্যাপ্রুভাল রেটিং এর বিষয়টি
অনেকে মনে করছেন, তখন সেটা প্রভাব সাধারণ অর্থনীতির উপরে সাধারণ মানুষের উপরে করবে, তার বেস কিন্তু তার উপরে, তারা চাকরি হারালেও ক্রুদ্ধ হবে না বলে সমস্ত জনমত জরিপ বলছে, বেস প্রায় সর্বাংশে তার প্রতি অনুগত থাকবে, কারণ তাদের মূল বক্তব্য ইমিগ্রেশন ওয়াল, মুসলিম ব্যান, মুসলিম বিরোধী মনোভাব এগুলো, কিন্তু আমেরিকার অর্থনীতি ভয়ঙ্কর ভাবে আগের জুনিয়র বুশের আমলের শেষ পর্যায়ের মতো মুখ থুবড়ে পড়ে তখনকার পরিস্থিতি আলাদা, সেরকম আশঙ্কা তো এখনো দেখা যাচ্ছে না।
তার মানে আপনার বক্তব্যের সামারি হচ্ছে যে 2020 সালে নির্বাচনে তিনি একজন শক্ত প্রার্থী,
বিশাল ফিল্ডে প্রাথমিক ডিবেটের কারণে কেউ কয়েকজন সামনে এগিয়ে এসছেন বলে মনে করা হচ্ছে, কিন্তু তাদের যদি অত্যন্ত মানে জোর বলিষ্ঠ একজন প্রার্থী সামনে গিয়ে না আসতে পারেন এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্প যে ভয়ঙ্কর ভাবে সেই প্রার্থীকে আক্রমণ করবেন, সেই আক্রমণের মুখে দাঁড়িয়ে থাকতে পারবেন, পাল্টা আক্রমণ করতে পারবেন, দক্ষ এরকম কেউ যদি এগিয়ে না আসতে পারেন তাহলে তিনি পুনর্বার নির্বাচিত হওয়া সম্ভাবনা যথেষ্টই থেকে যাবে।
জি, আমরা শেষের পাঁচ মিনিট বিশ্লেষণ করব জি টোয়েন্টি সম্মেলন নিয়ে, কিন্তু এই ইলেকশন নিয়ে আরেকটু ফজলুর রহমানের বিশ্লেষণ শুনতে চাই। যে কথাগুলো বললেন সৈয়দ মাহমুদউল্লাহ, এর সঙ্গে একটি প্রশ্ন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন দিয়ে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এই স্লোগান দিয়ে তিনি একই স্লোগান রেখেছেন কিপ আমেরিকা গ্রেট অ্যাগেইন এরকম একটি কথা বলে, এবং আপনি জানেন যে ইমিগ্রেশনের বিষয়গুলো, তারপরে আন্তর্জাতিক বাণিজ্য, পরমাণু নিরস্ত্রীকরণ উত্তর কোরিয়া এবং ইরান, এই সব বিষয়গুলো সবই মোটামুটি বললেন যে বেশ শক্ত হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের, কিন্তু তার অ্যাপ্রুভাল রেটিং যদি আপনি, যদিও ডেমোক্রেটিক দলের অনেক প্রার্থী 20 জনেরও বেশি, তার ভিতরে একেবারে ফ্রন্ট রানার যারা একেবারে সামনের কাতারে জো বাইডেন এবং বার্নি স্যান্ডার্সের নামই যদি আমি উল্লেখ করি, তাদের কিন্তু অ্যাপ্রুভাল রেটিং ট্রাম্পের চেয়ে অনেক বেশি। তো আপনি কি মনে করেন?
এইটা তো একেবারেই প্রাথমিক পর্যায়ে, সুতরাং ডেমোক্রেটদের যে প্রার্থীদের যে রেটিং এইটা দিয়ে এখন অন্তত ইনকামবেন্ট প্রেসিডেন্টের রেটিং কে বিচার করা যাবে না, এইটা আরো সময় লাগবে, আরো দেরি হবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প একটা হচ্ছে যে এই দেশের ট্রেডিশনে দ্বিতীয়বারের মতো খুব কম প্রেসিডেন্ট হারে আর কি, এটা দেখা গেছে, সাধারণত দুইবারের সুযোগ আমেরিকানরা দেয়। আর আমেরিকানদের একটা আছে, তাদের একটা মন মানসিকতা আছে যে আমরাই শ্রেষ্ঠ, এই যে আমরাই শ্রেষ্ঠ এই মানসিকতাই কিন্তু শুধু যে রিপাবলিকানরা আক্রান্ত তা নয়, কিন্তু অনেক ডেমোক্রেটরাও কিন্তু এই স্লোগানে আক্রান্ত, এই মানসিকতায় আক্রান্ত যে আমরাই সেরা, আমরাই শ্রেষ্ঠ, আমাদের সঙ্গে পৃথিবীর আর কে লাগে। এই এই বিষয়টা খুব কাজ দিয়েছে গতবার, এবারও যে একেবারে দেবে না এটা বলা যায় না, অনেকটাই দেবে, এবং এর সঙ্গে হয়তো আরো অনেক স্ট্র্যাটেজি অনেক কিছু যুক্ত হবে, এবং সে ব্যাপারে নিশ্চয়ই রিপাবলিকানদের যে সমস্ত স্ট্র্যাটেজিস্ট আছেন তারা কাজ করছেন। সেই দিক থেকে বলা যায় যে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী মাঠটা তার পক্ষে অনেকটাই থাকবে, এটা এটা আমি আমার ধারণা। আগামী নির্বাচন এই গত নির্বাচন তো আমরা ধরেই নিয়েছিলাম যে ট্রাম্প হচ্ছে না,
জি জি,
একেবারে আর এবারের নির্বাচনে এটা ধরে নিতে হবে যে তিনি হচ্ছেন। এখন গত নির্বাচনের মতো তিনি হচ্ছেন না বলে যদি হন, আর এবারের নির্বাচনে যদি তিনি
হচ্ছেন মনে করে না হন,
সেটা হতেও পারে একটা নির্বাচন তো, তবে তারপর তার ইয়েটা সম্ভাবনাটা অনেক বেশি।
জি, এইবার আমরা আর 4 মিনিটের মতো সময় আছে, জি টোয়েন্টি সম্মেলন যেটা আসলে মূল বিষয়, এই ট্রাম্প কিম বৈঠক হওয়ার ওটাও একটা অন্যতম প্রধান কারণ, জি টোয়েন্টি সম্মেলন হয়েছিল বলেই ওসাকায় গিয়েছিলেন এবং সাইড লাইন বৈঠক হয়েছে বিভিন্ন নেতার সঙ্গে। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী, তারপরে চীনের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। তো জি টোয়েন্টি সম্মেলনটি তো মূলত 19টি দেশের অর্থমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নদের অর্থমন্ত্রীদের জোট বিশ্বের বাণিজ্য, বিশ্ব বাণিজ্য উন্নত করার ক্ষেত্রে। তো এই সম্মেলনে এবার যা হয়েছে, 20টি দেশ ছাড়াও আরো বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, বোধ হয় আটটি বড় বড় গ্রুপকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, স্পেন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিশর, চিলে, সেনেগাল, এই কয়েকটি দেশ। তো এর সফলতা কি মনে করেন সৈয়দ মাহমুদুল্লাহ? প্রথমে এক মিনিট, তারপরে।
না, জিএনটি হচ্ছে তো একেবারে মানে ওদের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, ফলে তাদের সম্মেলন হয়ে থাকে প্রতি বছর। এবারকার সামিটও সেই দিক থেকে তাদের দৃষ্টিভঙ্গি থেকে উল্লেখযোগ্য হয়েছে, একটা। আরেকটা হচ্ছে সেখানে মানে অন্যান্য নেতাদের সাথে যখন আলোচনা করেছেন, বিশেষ করে চীনের চেয়ারম্যানের সাথে ট্রাম্প, তখন দুই দেশের ভিতরে যে ট্রেড ওয়ার চলছিল, আলোচনা ভেঙে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার পুনরায় চালু করার জন্য তিনি রাজি হয়েছেন, এক। দুই নম্বর হচ্ছে চীনের আরো $300 billion চাইনিজ গুডস, আমেরিকা মাল পণ্য আমদানির উপরে তিনি ট্যারিফ আরোপ করবেন বলে অতিরিক্ত শুল্ক যে ঘোষণা দিয়েছিলেন সেটা আপাতত স্থগিত থাকছে, এবং এই ঘোষণার তাৎক্ষণিক ফলেই মানে স্টক মার্কেট উপকৃত হয়েছে, এবং দু দেশের অর্থনীতির দ্বারা যদি আবার আলোচনা ভেঙে না পড়ে কিছুটা মানে উপকৃত হতে বাধ্য, এই একটা। এবং ভারতকে তিনি থ্রেট দিয়েছিলেন কতগুলো ক্ষেত্রে, তার উপরে অতিরিক্ত ট্যারিফ আরোপ করবেন, ভারতও পাল্টা কিছু ট্যারিফ আরোপ করেছিল, সেক্ষেত্রেও একটা স্থিতাবস্থার চুক্তি হয়েছে তার সাথে নরেন্দ্র মোদীর। দুই নেতার ভিতর মধ্যে আরেকটা মানে নীতিতে সাজুজ্য আছে, দুই নেতাই মুসলিম বিরোধী নীতির ব্যাপারে তাদের ভিতরে সম্ভবত আলোচনা করে এটা হয়নি, কিন্তু সে ব্যাপারে তারা মুখে ভালো ভালো কথা বললো, সে ব্যাপারে দুই রাষ্ট্রই, দুই নেতাই একই ধরনের নীতি অনুসরণ করছেন। আরেকটি কথা আমি এক সেকেন্ডে বলছি, এক মিনিটে বলতে চাই, সেটা হচ্ছে ইরানের বিরুদ্ধে কঠোর নীতি, সেটা আগামী নির্বাচনকে কিছুটা প্রভাবিত করতে পারে, এই কারণে যে ইরানকে কন্টেইন করার জন্য, ইরানকে আক্রমণ করা বা শ্বাসরুদ্ধ করে রাখার ব্যাপারে বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, চান
আমাদের শেষ করতে হচ্ছে,
যথেষ্ট সমর্থক যুক্তরাষ্ট্রে আছে, ফলে তারা এটার দ্বারা কিছুটা প্রভাবিত হয়ে ট্রাম্পকে সমর্থন দিতে পারেন, মৌখিক বা জনমত জরিপে তারা কি বললেন না বললেন তা না, কিন্তু অ্যাকচুয়াল ভোটিং এ সম্ভবত সেটা রিফ্লেক্টেড হতে পারে, ফলে 2020 সালের নির্বাচন নিয়ে কিছুটা 0.5%, 1% সেই দিক
আপনাদের দুজনকে ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, সবাইকে আজকের আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।